আর কিছু পাওয়া যাচ্ছে, তাড়াতাড়ি সংগ্রহ করুন। গুরু মহারাজের বক্তৃতা আর কিছু পাওয়া যাচ্ছে, তাড়াতাড়ি সংগ্রহ করুন। বক্তৃতার কাছে পাওয়া যাচ্ছে, সংগ্রহ করুন। শ্রীশ্রীল গুরু মহারাজের বক্তৃতার ক্যাসেট পাওয়া যাচ্ছে, সংগ্রহ করুন।
আমাদের এই মহাবিদ্যালয়ে দর্শন শাস্ত্রের অধ্যাপক মহোদয় তিনি আমাকে বলেছেন যে সনাতন ধর্মতত্ত্ব ব্যাখ্যা করতে এবং ভগবানের সঙ্গে জগতের সঙ্গে জৈব জগতের সঙ্গে কি সম্পর্ক আছে, কিভাবে আমরা আমাদের আত্মকল্যাণের পথ খুঁজে পেতে পারি, এ সম্বন্ধে আমি যথাসাধ্য বলবার চেষ্টা করব। কিন্তু যেটুকু বলবো সেটুকু আমার নিজস্ব কোনো বক্তব্য নয়। কেন না, আমার বক্তব্য আপনারা শুনবার জন্য এখানে নিশ্চয়ই আসেননি। যার কথা ত্রিভুবন মান্য করেন, যার কথা ত্রিজগৎ স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন, তারই কথাই এখানে আলোচনা হবে। আর আমাকে যে সম্মান প্রদর্শন করা হচ্ছে এটা ঠিক আমাকে নয়, তার কারণ আমার পূর্বপূর্ব যে দিব্য সূরি গুরুবর্গ রয়েছেন তাদেরকেই সম্মান প্রদর্শন করা হচ্ছে। আমি যদি তাদের কথা যথাযথভাবে পালন করে যদি জীবন অতিবাহিত করতে পারি তাহলে আমার পক্ষে কল্যাণ। সুতরাং যা কিছু গৌরব এখানে আলোচনার মধ্যে সব কিছু গৌরব আমার গুরুবর্গেরই প্রাপ্য। আমি তাদেরই দীর্ঘশ্বাসে ভৃত্ত হয়ে আপনাদের কাছে কিছু কথা আলোচনা করবার সুযোগ পাচ্ছি। শাস্ত্রে আছে ভগবত কথা, যিনি কীর্তন করবেন, যিনি প্রশ্ন করবেন, যারা শ্রবণ করবেন, এই তিন জাতীয় ব্যক্তির পক্ষেই কল্যাণ। যারা এখানে এই কথা আলোচনার সুযোগ দিচ্ছেন, অর্থাৎ এই ধর্মসভার আয়োজন করেছেন উদ্যোক্তা যারা, সর্বাগ্রে তাদেরকে ধন্যবাদ জানাতে হচ্ছে। কেন না, ভগবত কথা কীর্তন করবার একটা বিশেষ সুযোগ সৌভাগ্য আমার এখানে হয়েছে। ভগবত কথা কীর্তন করলে চিত্ত শুদ্ধি হয়, হৃদয় পবিত্র হয়, যারা শ্রবণ করেন তাদেরও ওটা হয়, আর যিনি কীর্তন করবেন তারও ওটা হবে, এবং যারা প্রশ্ন রাখবেন বিভিন্ন রকমের তাদেরও কল্যাণ রয়েছে। সনাতন ধর্ম কথা শব্দটি ব্যবহার হয় সর্বত্র। আমরা কে এই জাতীয়ত্ব নিয়ে আজকাল খুব মুশকিল হয়ে গেছে। যদি বলি আমরা মনুষ্য মানব, তাহলে এই সঙ্গে সঙ্গেই মানবের কৃত্য কর্তব্য ধর্ম সম্বন্ধেও কিছু আলোচনার ক্ষেত্র আসে। মানবেতর প্রাণী তাদের ধর্ম একরকমের, আর চেতন জীবাত্মা মানব তার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কর্মে চাল চলনে সবটার মধ্যে। সেই বৈশিষ্ট্যকে লক্ষ্য করেই বলা হয়েছে আত্মধর্মের কথা। সনাতন ধর্ম যাকে বলা হয় সেটা আত্মধর্মেরই নামান্তর। আমরা এ সংসারে বাস করছি, তিনটে জিনিস আমরা খুব ভালোভাবে বুঝি। প্রথমত শরীর ধারণ করেছি, দেহের উপযোগী খাদ্য কিছু প্রয়োজন আছে, দগ্ধদ্বারে কিছু দিতে হবে, এটা সবাই বুঝি। লজ্জা নিবারণের জন্য অ্যাকচুয়ালি কাপড় প্রয়োজন, এটা সবাই বুঝি। বসবাস করবার জন্য একটা কুটির কুড়ে ঘর প্রয়োজন, এটাও বুঝি। এই তিনটা বস্তু ছেড়ে আর কিছু আমাদের বোধের মধ্যে আছে কিনা, থাকা উচিত কিনা, সে নিয়ে শাস্ত্র প্রশ্ন করেছেন। এক কথায় দেহধর্ম, মনোধর্ম, আত্মধর্ম, এই তিনটি বিষয় নিয়েই বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত আলোচনা করেছে। দেহধর্ম মনোধর্ম দুটোকে বলছেন অনিত্য ধর্ম তাৎকালিক, কিন্তু আত্মধর্ম আত্মকল্যাণ চিন্তা এটা সকলেরই সর্বকালিক প্রয়োজন। যদি আমরা এ সংসারে নিজেদের মানুষ বা মানব বলে পরিচয় দিতে চাই, শাস্ত্র বলছেন তাহলে বিশেষ কিছু সদ্গুণ আমাদের থাকার প্রয়োজন আছে। সেই সদ্গুণ শাস্ত্রে ব্যাখ্যা করেছেন কি কি সদ্গুণ সেগুলো, তখনই সৃষ্টি তত্ত্বের কথা আসে। শাস্ত্র যেভাবে সৃষ্টি রহস্যের কথা বর্ণনা করেছেন, অধিকাংশ ধর্মেতেই সেই পরম সত্য সম্বন্ধে কিছু কিছু মেনে নেওয়া হয়েছে। ভাগবত বলছেন সৃষ্টা পুরাণী বিবিধান্য জয়াত্ম সত্যা রেখা সরীসৃপ পশুন খগদন্ড সুখন তৈস্তরী রতুষ্ট হৃদয় পুরুষং বিদায় ব্রহ্মাবলোকধীষণং মুদমাপদেব। অর্থাৎ সেই পরদেবতা ভগবান, তিনি প্রথমে জল সৃষ্টি করেছেন, তারপরে দেখা গেল তিন ভাগ জল এক ভাগ স্থল, তারপরে জলচর প্রাণী সৃষ্টি করেছেন তিনি, তারপরে উভচর প্রাণী অ্যাম্ফিবিয়াস তাদের সৃষ্টি করেছেন, রেপটাইলস ইত্যাদি উড়ন্ত প্রাণী, তারপরে তিনি পাখি সৃষ্টি করেছেন, তারপর তিনি পশু সৃষ্টি করেছেন। এসব সৃষ্টি করবার পরও সেই প্রেমময় ভগবান অন্তরে তিনি শান্তি পাচ্ছিলেন না। কেন না, এদের সৃষ্টি করলাম, এদের সঙ্গে আমার মনের ভাবের আদান প্রদান হবে না, হৃদয়ের ভাবের আদান প্রদান হবে না। তাই তিনি তার আকারের মতো করে একটা আকার দিয়ে মানুষকে সৃষ্টি করলেন, দিলেন কি তাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি, বৈরাগ্য, বিচক্ষণতা সব কিছু দিয়ে তিনি সেই মানবকে সৃষ্টি করলেন। প্রথম পর্যায়ের মানুষকে ভগবান প্রশ্ন করেছেন, তোমরা মানো? বিশ্ব স্রষ্টা বিশ্ব নিয়ন্তা একজন আছেন, তাকে মানো? নীতি আদর্শ মানো? উত্তর এলো না, কোনোটাই মানি না। বলে তাহলে তোমাকে তোমাদের মনুষ্যত্ব থেকে খারিজ করা হলো। দ্বিতীয় পর্যায়ের মানব গোষ্ঠীকে আবার জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা ভগবান মানো, নীতি আদর্শ মানো? তারা উত্তর দিলেন, আমরা নীতি আদর্শ মানি, ভগবান টগবান কিছু মানি না। জিজ্ঞাসা করলেন, ভগবান তোমাদের নীতি আদর্শ কাকে লক্ষ্য করে, কাকে আশ্রয় করে? ভগবানকে আশ্রয় করেই তো নীতি আদর্শের মূল্যায়ন, যদি ভগবানকেই না মানলে তাহলে নীতি আদর্শের স্থিতি কোথা থেকে? তারাও মনুষ্যত্ব থেকে খারিজ হলেন। তৃতীয় পর্যায়ের মানুষকে জিজ্ঞাসা করেছেন, তোমরা বিশ্ব স্রষ্টা বিশ্ব নিয়ন্তা ভগবান কে মানো, নীতি আদর্শ মানো? বললেন, হ্যাঁ আমরা দুটোই মানি। তখন ভগবান তাদের মনুষ্য বলে স্বীকৃতি দিলেন, মানব বলে স্বীকৃতি দিলেন। ঠিক এইভাবে চেতনতার ক্রমবিকাশ শাস্ত্রে বর্ণনা করেছেন। আচ্ছাদিত চেতন বৃক্ষ এবং এর মধ্যেই পাখি পশু সব এসেছে। দ্বিতীয় পর্যায়ে মানুষকে, প্রাথমিক স্তরের মানুষকে বলা হলো মুকুলিত চেতন মনুষ্য, তৃতীয় পর্যায়ের মানুষকে বলা হলো বিকশিত চেতন মনুষ্য। অর্থাৎ আমাদের শুধু জগতে খাওয়া পড়া থাকলেই হবে না, এর ভিতরে আত্মকল্যাণ চিন্তা প্রয়োজন,
সেইটা যারা অনুভব করছেন এবং প্রপার গাইড নিয়ে সেই অনুসারে যারা জীবন পথে অগ্রসর হচ্ছেন তাদের বলা হয় বিকশিত চেতন মনুষ্য। সাধন করতে করতে সাধনে যাদের সিদ্ধি নেবে এসেছে তাদেরই বলা হলো পূর্ণ বিকশিত চেতন মনুষ্য। এইভাবে চেতনতার ক্রমপর্যায়ে শাস্ত্রে ব্যাখ্যা করেছে। ভগবান বিশ্বস্রষ্টা বিশ্ব নিয়ন্তা একজন আছেন এই জগতে, এটা প্রমাণ করা হয়েছে শাস্ত্রে। নাস্তিক বলছেন ভগবান ভগবান কেউ নাই, শাস্ত্র বললেন ভগবান আছেন বলেই তুমি বলতে পারো ভগবান নাই, বা ভগবানের অস্তিত্ব তুমি স্বীকার করে নিয়েছো বলেই তুমি বলতে পারো ভগবান নাই, তা নাহলে ভগবান নাই কথা বলবার তোমার অধিকার নাই। বিভিন্ন যুক্তি দিয়ে সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। আমরা এখানে মহাবিদ্যালয়ের এক প্রাঙ্গণে এখানে বসে চিয়েছে, বহু কথাই সেখানে শিক্ষা দেওয়া হয়। শিক্ষার প্রথম কথাই হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী, এই দুই যে সম্পর্ক আছে শাস্ত্রে একে বলছেন গুরু শিষ্য সম্পর্ক। সেখানে কে উপদেশ করবেন নির্দেশ করবেন তার ক্ষেত্র রচিত হয়েছে, তার ক্ষেত্র বলা হয়েছে। আবার যিনি বা যারা কিছু জানতে বুঝতে আগ্রহী তাদের ক্ষেত্র সেখানে বোঝানো হয়েছে। গীতা আলোচনা করলে আমরা দেখতে পাই এই জিনিসটা পরিস্ফুট হয়েছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদর্শী গুরু শিক্ষক তিনি ছাত্রকে বা শিষ্যকে তখনই কিছু বলতে পারেন জিজ্ঞাসিত হয়ে, জিজ্ঞাসিত না হয়ে তিনি কিছু বলবেন না, তার মূল্য থাকে না। এখন আমি যে প্রশ্ন করব, আমি যে কিছু জানতে চাই বুঝতে চাই, তা আমার ভিতরে কি বৃত্তি থাকলে সেই প্রশ্ন আমি করতে পারি বা করবার অধিকার রাখি। শাস্ত্র সেখানে বললেন প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। সুতরাং ছাত্র ছাত্রীর মধ্যে শিষ্য শিষ্যার মধ্যে সেই অধিকার বলা হয়েছে যেখানে বলছেন প্রণিপাত, আমি কিছু জানি না বুঝি না, আমায় দয়া করে বলা হোক বুঝিয়ে দেওয়া হোক, সেই জন্য হাতটা জোর করতে হয়। এই ভাবটা যেখানে আছে আমল বিসেন্স যেখানে আছে সেখানে প্রশ্ন করবার অধিকার আছে এবং প্রশ্নের উত্তর পাওয়ার অধিকার আছে। তারপরেই দ্বিতীয় পর্যায়ে ব্যাখ্যা করছেন পরিপ্রশ্নে না, আমি প্রশ্ন করতে পারি জানবার শিখবার বুঝবার জন্য, পরন্তু আমার শিক্ষকের বিদ্যাবুদ্ধি পরীক্ষার জন্য আমি প্রশ্ন রাখতে পারি না এবং সেখানে নিশ্চয়ই কোনো উত্তর আসতে পারে না। শিষ্য বা ছাত্র ছাত্রীর তৃতীয় অধিকার বলছেন পরিপ্রশ্ন না সেবয়া, সেবাবৃত্তি সার্ভিং টেম্পারামেন্ট, এই তিনটে যখন আমরা দেখতে পাই তখনই প্রশ্নের উত্তর পাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়। সুতরাং প্রশ্ন করলেই যে আমি উত্তর পাবো এমন কোনো ক্ষেত্র নাই, বা প্রশ্ন করলেই শিক্ষক উত্তর দিতে পারেন উত্তর দিতে পারেন এমন কিছু নয়, সুতরাং তারও ক্ষেত্র রয়েছে। শাস্ত্র বলছেন ভগবান আছেন কি নাই সে নিয়ে বহু তর্কের কথা আছে, বহু যুক্তির কথা রয়েছে, কিন্তু আমি যে জিনিসটা বুঝি না সেই জিনিসটা প্রাথমিক অবস্থায় মেনে নেওয়াটাই তো বুদ্ধিমত্তা। বলে এটা কিরকম কথা, তাহলে উদাহরণ দিয়ে বলি। যখন বাচ্চা বয়সে যখন আমার হাতে খড়ি হয়েছিল, আমি যখন অ আ ক খ শিখেছিলাম, বা আমার গুরুমশায় পণ্ডিত মশায় আমার হাতে ধরে যখন চক্ষড়ি দিয়ে স্লেট পেন্সিলে লিখে দিয়েছিলেন অ আর বললেন বলো বাবা অ, তখন আমাকে কিন্তু অ বলতে হয়েছে, বলো বাবা ক ক বলতে হয়েছে। সেই সময় যদি আমি বলতাম যে আমি অকে অ বলবো না মাস্টারমশায়, বলে কি বলবে তুমি, না আমি অকে আ বলবো, আর আকে কি বলবে তুমি, অ বলবো, তাহলে সেই সময়ে আমার অ কথা শিখবার কোন রকম ধরনের সম্ভাবনা ছিল কি? আমি জানি না অয়ের আকার কি আয়ের আকার কি, কিন্তু শিক্ষক পণ্ডিত মশাই যখন আমাকে যেমন বলে বুঝিয়েছেন সেইটাই তখন আমাকে মেনে নিতে হয়েছে অবিসংবাদিত ভাবে। আমি জানি না অ আয়ের আকার, বা যদি আমি তখন প্রশ্ন করতাম মাস্টারমশাইয়ের কাছে পণ্ডিত মশাইয়ের কাছে যে অ আয়ের ইতিহাস ইতিবৃত্ত আমি আপনি বুঝিয়ে দেন, মাস্টারমশাইয়ের জানা আছে কিন্তু আমার কি বোধ শক্তি আছে, আমি কি বুঝে নিতে পারবো, আমি কি জেনে নিতে পারবো? তখন পারবো না। তাই তখন আমাকে প্রাথমিক শ্রদ্ধা নিয়ে মাস্টার মশাই পণ্ডিত মশাই যা বলেছেন সেইটাই মেনে নিতে হয়েছে। এই জিনিসকে বলে প্রাথমিক শ্রদ্ধা। যদি এটা আমরা রাখতে না পারি তাহলে এই জগতে আমাদের লৌকিক ব্যবহারিক জগতে কোনো শিক্ষাই হবে না, হয় না। তারপরে সাধন ভজন করতে করতে যখন অনুভূতি আসে, রিয়েলাইজেশন আসে, তখন যে শিক্ষা হয়, তখন যে জ্ঞান লাভ করি আমি, সেই জ্ঞানই হলো পূর্ণ জ্ঞান। এই জগতেও সেই শিক্ষাই রয়েছে। বাচ্চা বয়সে আমি অকা শিখি, এবিসি শিখি, কিন্তু তার ইতিহাস ইতিবৃত্ত অ্যানাল সাইন্টিফিক আমি জানতে পারি না। বড় হলে স্কুল কলেজে পড়লে তখন এই জ্ঞান আমার লাভ হয়। সুতরাং সেখানে স্থান কাল পাত্র বিচার রয়েছে। সব সময় সবটা যদি আমি জেনে জেনে নিতে চাই, বুঝে নিতে চাই, হবে না। তা ভগবান আছেন কিনা যদি প্রশ্ন হয়, ভগবান আছেন, তিনি নিত্য সত্য চিরসত্য। বলে প্রমাণ করা যায় কি? বহুভাবেই প্রমাণ করা যায় যে ভগবান আছেন। ভগবান নাই এ কথাটা বলতে গেলেই ভগবান আছেন এটা মেনে নিয়েই এ কথা বলা হচ্ছে, তা নাহলে ওটা বলা উচ্চারণ করা যায় না। শাস্ত্র সেখানে বলছেন উদাহরণ দিয়ে, মাস্টার মশাই বললেন একজন ছাত্রকে, দেখো টেবিলের পরে অমুক বইখানা দেখছি না, নাই। অর্থ কি হবে? টেবিলটা দেখা অভ্যাস আছে মাস্টার মশাইয়ের, তার উপরে একখানা বোনাকে সে বইখানা দেখতে পাচ্ছেন না বলেই মাস্টার মশাই বললেন যে টেবিলের পরে অমুক বইখানা নাই। তাদের ভগবানের অস্তিত্ব স্বীকার করে নিয়েই ভগবানের অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে তর্কের খাতিরে। এইভাবে উদাহরণ দিয়ে শাস্ত্রে বোঝানো হলো। সেই ভগবান কি নিরাকার? তিনি কি নির্বিশেষ? তিনি কি নির্গুণ? তিনি কি নিঃশক্তি? এসব বিষয়ে নিয়েও প্রশ্ন করা হয়েছে শাস্ত্রে। যদি সেই ভগবান নিরাকার, নির্গুণ, নির্বিশেষ, নিঃশক্তি হন, তাহলে এই জগৎ সৃষ্টি হলো কি করে? প্রশ্ন করেছেন শাস্ত্রে। সেই প্রেমময় ভগবান সৃজনী শক্তি রাখেন, তাই তিনি সৃষ্টি করেছেন। আমরা এখানে বিভিন্ন বৈচিত্র দেখছি, প্রকৃতির সুষমা দেখছি, বৃক্ষ তৃণগুলমলতা, পাখি পশু মনুষ্য গোষ্ঠী দেখছি, সেই মানুষের ভিতরে স্নেহ মায়া মমতা দেখছি, তার ভিতরে আবার ঈর্ষা হিংসা দেখছি। এগুলো কোথা থেকে? এইগুলো সেই ভগবানের মধ্যে এই জিনিসগুলো আছে, তার থেকেই এগুলো এখানে এসেছে, প্রতিফলিত হয়েছে। ভগবান সৃষ্টি করেছেন অনন্ত বিশ্ব, অনন্ত বিশ্বাত্মা তিনি, তিনি অনন্ত বিশ্ব সৃষ্টি করেছেন, সে কথা শাস্ত্রে সব সময় সব জায়গায় বলা হয়েছে। সেই ভগবানকে কেউ সৃষ্টি করেননি, বহু লোকে প্রশ্ন করেন আমাদের কাছে ভগবানকে কে সৃষ্টি করলেন, ভগবানকে কেউ সৃষ্টি করেননি। তিনি স্বতঃপ্রকাশিত বস্তু, এফালজেন্ট বস্তু সেই ভগবান, সেই কথাই বেদে বেদান্ত উপনিষদে বলা হলো, সদৈব সৌম্যম ইদম অগ্র আসিত ন ব্রহ্মা নেশান। সৃষ্টির আদিতে আমি ছিলাম ভগবান বলছেন, তখন ব্রহ্মাও ছিলেন না, ঈশান দেব শিব ঠাকুরও ছিলেন না। আহমেব আসামগ্রে নন্যজ্জত সদসৎপরম পশ্চাদহম যদি তচ্চ যোগ শিষ্যেত সস্মহম। সৃষ্টির আদিতে আমি ছিলাম, বর্তমানে আমি আছি, এবং পরে মহাপ্রলয়ের পরেও আমিই থাকব, সেই কথাই বলছেন। নিখিল দেব দেবী কোথা থেকে গেলেন? বলে সবই সেই ভগবানের পরাৎপরতত্ত্ব ভগবানের সৃষ্টি, তার থেকেই সব সৃষ্ট হয়েছেন। পার্বতী এক সময় জিজ্ঞাসা করেছেন শিব ঠাকুরের কাছে, তুমি আমি এলাম কোথা থেকে? শিবজি সেখানে উত্তর দিয়েছেন, তেনৈব হেতু ভূতেন বহুজাতা মহেশ্বরী কারণং সর্বভূতানাম সৈক পরমেশ্বরম। সেই যে পরমেশ্বর সর্বভূত হেতু, সর্বকারণ কারণ যে ভগবান, তার থেকেই তুমি আমি এসেছি, জন্মগ্রহণ করেছি। ঠিক এই কথাই শাস্ত্র ব্যাখ্যা করেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। দেবী আবার প্রশ্ন করেছেন শিব ঠাকুরের কাছে, কার উপাসনা করবো, কার আরাধনা করবো? প্রশ্নের উত্তর এসেছে ঈশ্বর প্রশ্নের উত্তর সেখানে দিয়েছেন, আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। কার আরাধনা করব বলছেন? তুমি ভগবানের আরাধনা করো। কে সেই ভগবান? সর্বনিয়ন্তা অনন্ত বিশ্ব নিয়ন্তা পরাত পরতত্ত্ব সেই ভগবান। তার থেকে কিছু শ্রেষ্ঠ কথা আরো আছে? বললেন সেই ভগবানকে যিনি বা যারা জানিয়ে দিতে পারেন তাদের আগে সেবা করতে হয়, তার দ্বারাই ভগবত তত্ত্ব অবগত হওয়া যায়। দেবীকে বললেন শিব ঠাকুর। আবার প্রশ্ন করেছেন চিবানি, কোন নাম জপ করব বলে দাও। তখন পার্বতীকে বললেন তুমি বিশ্ব সহস্র নাম করো, রাম রামেতি রামেতি রামে রামে মনোরমে সহস্র নাম বিস্তুল্লং রাম নাম বরাননে। বরাননে শিবানীকে বলছেন তুমি বিশ্ব সহস্র নাম করো। ব্যবস্থা দেওয়ার পর শিব ঠাকুর মুচকি মুচকি হাসছেন। তুমি ব্যবস্থা দিয়ে আবার হাসছো কেন? না, এর থেকেও সংক্ষিপ্ত ব্যবস্থা আছে, বলো, বলে দাও। সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম, সুতরাং তুমি রাম নাম করো। তখন শিবানী রাম 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 উচ্চারণ করে যাচ্ছেন। শিব ঠাকুর বলছেন এর থেকেও সংক্ষিপ্ত ব্যবস্থা আছে, কি বলো? সহস্র বিষ্ণু নামের সমান এক রাম নাম, তিন রাম নামের সমান এক কৃষ্ণ নাম। সহস্র নাম নাং পুণ্যানাম ত্রিরাবৃত্তাদি জপফলম এক বৃত্তা তো কৃষ্ণস্য নামৈকং তৎপ্রযচ্ছতি। তখন শিবানী কৃষ্ণ 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 বলতে লাগলেন। শিব ঠাকুর বললেন ওভাবে বললে হবে না, বলে দাও। তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই সোনাম বত্রিশ অক্ষর উপদেশ করলেন শিবানীকে। এই পরব্রহ্ম নাম, এই মহামন্ত্র অবিমুক্ত ক্ষেত্র মহাবারাণসী ধামে মনুষ্য জীবের কর্ণে শিব শিবানী প্রদান করছেন। সেখানে শিব ঠাকুর কে? জগৎগুরু শিব। সেই কথাই শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। আজ আমরা সমাজে বহু জায়গায় শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে এসব নাম ছেড়ে দিয়েও আবার অন্য নাম করা হচ্ছে। কেন? বেদ বেদান্ত উপনিষদের মধ্যে যে নামের কথা আছে, শিব শিবানী যে নাম জপ করছেন, পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারী তারা যে নাম জপ করছেন, যে নাম জপ করে পাগল পাগলি দুজনে, ব্রহ্মা ব্রহ্মাণী যে নাম জপ করছেন, তার থেকে শক্তিশালী নামের ব্যবস্থা কে দিচ্ছেন এই জগতে? স্বয়ং ভগবান সেই ব্যবস্থা দিয়েছেন, ঋষিগণ সেই নাম জপ করেছেন, ব্রহ্মা শিবাদি দেবতা যে নাম জপ করছেন, যে নামের ব্যবস্থা দিয়েছেন ততদিন ব্যক্তিগণকে, তার থেকে আর শক্তিশালী নামের ব্যবস্থা কে দিচ্ছেন এই জগতে? শুনলে অবাক লাগে তাই। ধন্য কলিযুগ তেরি তামাশা, দুঃখ লাগে ওর হাসি। ভগবান যে ব্যবস্থা রেখেছেন সেই ব্যবস্থার থেকে অতীত আরো কিছু ব্যবস্থাটা কে দিতে যাচ্ছেন, তিনি তার অধিকার কি? প্রশ্ন। সেই যে ভগবান তিনি নিরাকার অনেকের মুখে শুনছি কিন্তু ব্যাখ্যা দিতে পারেন না তারা নিরাকার শব্দের অর্থ। ক্রিশ্চিয়ানিতে নিরাকার শব্দ রয়েছে, মুসলিম ধর্মে নিরাকার শব্দ রয়েছে, কিন্তু সেই নিরাকার শব্দের অর্থ কি যদি আমি এখানে ব্যাখ্যা করি, ব্যাখ্যা চাই? আমাদের সনাতন হিন্দু শাস্ত্রের মধ্যেও সাকার নিরাকার দুই শব্দই বলা হয়েছে, তাই বা তাৎপর্য কি, অর্থ কি? আমি সর্বপ্রথমে আলোচনা শুরু করেছিলাম সনাতন ধর্ম সম্বন্ধে। সনাতন ধর্মতত্ত্ব ব্যাখ্যা করতে গেলে অসনাতন শব্দেরও ব্যাখ্যা প্রয়োজন আছে। সৎ শব্দ যখনই আমি ব্যাখ্যা করব তখনই অসৎ অনিত্য শব্দ আমাকে ব্যাখ্যা করতে হবে পাশাপাশি রেখে। উত্থান শব্দ যখন আমি ব্যাখ্যা করব পতন শব্দ পাশাপাশি ব্যাখ্যা করতে হবে। আলোর ব্যাখ্যা যখন করব তখন অন্ধকারের ব্যাখ্যাও পাশাপাশি আমাকে রাখতে হবে। জীবন শব্দ যখন ব্যাখ্যা করব তখন মরণ মৃত্যু শব্দ আমাকে পাশাপাশি ব্যাখ্যা করতে হবে। শাস্ত্র সুন্দরভাবে এটা বুঝিয়েছেন। শাস্ত্র মানে কি? আমরা শাস্ত্র শাস্ত্র বারবার যে শব্দটাকে উচ্চারণ করছি সেটা কি, জিনিসটা কি? শাস্ত্র বলছেন কনস্টিটিউশন, ভারত রাষ্ট্রে বাস করি আমরা, আমরা যদি ভারতীয় সংবিধান মানি তাহলে ভারত রাষ্ট্রের আইন, ইত্যাদির সুযোগ সুবিধাগুলো আমরা পাই। সেই জন্য প্রধানত আমরা ভারতীয় সংবিধান মাই শাস্ত্র কাকে বলছেন শাসনবাণী, কার শাসনবাণী? সেই পরাপ্রতত্ত ভগবানেরই উপদেশ নির্দেশ শাসনবাণী, কনস্টিটিউশন। শাস্ত্রকে বলা হচ্ছে সমান করবার জন্য ওটা মেনে নিতে হচ্ছে আমার আত্মকল্যাণের জন্য, তা নাহলে প্রয়োজন নাই। বহু ব্যক্তি বলছেন শাস্ত্র মানব কেন বসায়, তার একমাত্র উত্তর হচ্ছে যে আমার আত্মার অস্তিত্ব প্রমাণ করবার জন্য ওটা মেনে নিতে হচ্ছে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে ছেলে পেলেদের অস্তিত্ব প্রমাণ করবার জন্য তাদের পরিচয় দিতে গেলে প্রশ্ন করা হচ্ছে তোমার বাবার নাম কি, সঙ্গে সঙ্গে পিতার নাম বলতে হচ্ছে। যদি ইতস্তত করা হয়, যদি বিলম্ব করা হয়, যদি একদম না বলা হয়, সন্দেহের কারণ আসে, সঙ্গে সঙ্গে সমাজের ব্যক্তি বলে বসবে তুমি গেলে যেটি মেটসান বলে দেবে, যার সন্তান বলে গালি দিয়ে দেবে। পাশ্চাত্য দেশ, সেখানে পিতার পরিচয় নাই, আমার ভারতীয় সংবিধানে এবং ভারতীয় স্পিরিচুয়াল কনস্টিটিউশনে পিতার পরিচয়ের কথা আছে, পাশ্চাত্য দেশে ওটা নাই। সেই জন্য সেখানে মায়ের পরিচয় একটা সুন্দর বিচার আমাদের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাই সমাজ জীবনে ইংরেজি একটা শব্দ আমি বলি, যেমন আঙ্কল আন্ট, দুটো শব্দ, এই দুটো শব্দতে বহু কিছু মানে হবে, কাকি খুড়ি জেঠি পিসি মাসি ইত্যাদি। আঙ্কল শব্দতে কাকা খুড়া জ্যাঠা মামা ইত্যাদি সব মানে হবে, কিন্তু ঠিক ওইভাবে যদি শব্দটা উচ্চারণ করা যায় ওর ভিতরে যেন মিষ্টতা নাই। আর্য ঋষিগণের বিচারের মধ্যে কি রয়েছে, প্রত্যেকটা শব্দের সঙ্গে একটা করে মা লাগিয়ে দাও, কাকিমা খুড়িমা জেঠিমা পিসিমা মামিমা মাসিমা, কি ভাব আসবে, একটা ফিলিয়াল অ্যাফেকশন আসবে, সন্তান বাৎসল্য আসবে। আর্য ঋষিগণের শিক্ষার মধ্যে এগুলো রয়েছে, তাদের সমাজ ব্যবস্থার মধ্যে এসব কথাগুলো রয়েছে সুন্দরভাবে, যেটা অন্য ভাষায় অন্য দেশে খুঁজে পাওয়া যাবে না। সমাজ জীবন কিভাবে যাপন করতে হবে, প্রত্যেকে আমরা প্রত্যেকের স্তরে, যে কথা বললেন কবি, সকলের স্তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের স্তরে, সমাজ জীবনটাকে বুঝিয়েছেন আর্য ঋষিগণ, এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাওয়া যাবে না। সেখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক রয়েছে। যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কথাটা এসেছে আজ সেটা সমালোচনার ব্যাপার হচ্ছে, কিন্তু অনেকেই আমরা বুঝি না ব্যাপারটা, ওর ভিতরে কি আছে, চিন্তাটা কি আছে। কামার কুমোর ধূপানাপিজ ইত্যাদি শব্দগুলো ব্যবহার হয়েছে, জাতি বিচার করা হয়েছে, কিন্তু ঋষিগণের নীতিতে কি আছে, যে আমরা সমাজবদ্ধ হয়ে বাস করি, প্রত্যেকেই প্রত্যেকের প্রতি নির্ভরশীল, কেউ কাউকে বাদ দিয়ে নয়। সেই অ্যাফেকশনটা পরস্পরের প্রতি থাকবে, সেই সম্মানবোধটা পরস্পরের প্রতি থাকবে, সেইটাই ব্যাখ্যা করা হয়েছে। ঋষিগণ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সেখানে, ডিভিশন অফ লেবার বলেছেন, সেই ব্যাখ্যাটা দিয়েছেন সেখানে। এখানে কাউকে হীনমন্য ভাব কাউকে প্রদর্শন করা হয়নি ঋষিগণের বিচারের মধ্যে। মাঝখানে কিছু সমাজপতি যারা স্বার্থপরতা নিয়ে চলেছিলেন তারা কিছু সমাজের অকল্যাণ করে ফেলেছেন জ্ঞাতসারে অজ্ঞাতসারে, কিন্তু শ্রী ভগবানের ব্যবস্থায় তার স্পিরিচুয়াল কনস্টিটিউশনের মধ্যে এমন কোন রকম ধরনের অধিকার হরণের কথা কোথাও লেখা নেই। ঋষিগণ সেটা মানেননি, স্বয়ং ভগবানও ওটা মানেননি। আপনারা গীতা আলোচনা করুন, দেখবেন সেখানে সকলের অধিকার সমানভাবে সেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। মানহি পার্থ ব্যাপস্থিত যে পিশু পাপ যৌনায় স্ত্রিয়া বৈশ্বস্যতা শূদ্রস্তে পিজন্তি পরাঙ্গতিম, ওই কাকে তো বাদ দেওয়া হয়নি, সকলকেই তো নেওয়া হয়েছে, সকলেরই তো অধিকার সেখানে মেনে নেওয়া হলো। কিং পুনর ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনেক তমসুখং লোকং এবং প্রাপ্য ভজস্যমান, অধিকার তো হরণ করা হয়নি। মনুষ্য সংহিতা আলোচনা করুন, সেখানেও যে শ্লোক নিয়ে আলোচনা করা হচ্ছে যে এর ভিতরে কিছু অধিকার হরণ করা হয়েছে, আমি পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে দিতে চাই যে তার ভিতরে অধিকার হরণ করা হয়নি।
পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে বার্ধক্যে চ সুতো রক্ষে না স্ত্রী স্বাতন্ত্র আপনুয়াদ। শ্লোকটা তো এইভাবে আছে, আপনারা এখানে বহু সুধী সজ্জন ব্যক্তি বসে আছেন, আপনারা এর অর্থ করুন কি অর্থ হতে পারে। পিতা রক্ষতি কৌমারে, কুমারী বয়সে পিতা মাতা গার্জিয়ানি কন্যাকে রক্ষা করেন, পালন পোষণ করেন। ভর্তা রক্ষতি যৌবনে, যুবতী বয়সে বিবাহের পর তার স্বামী তাকে রক্ষা করেন, পালন পোষণ করেন। বার্ধক্যে চ সুতো রক্ষে, যখন সে স্ত্রী বার্ধক্য অবস্থা প্রাপ্ত হন তখন তার ছেলেই তাকে লালন পালন পোষণ করে। না স্ত্রী স্বাতন্ত্র আপনিয়াদ, সুতরাং স্ত্রীলোক যে স্বাধীনভাবে পৃথকভাবে চলবে এমন কোন ক্ষেত্র দেখা যাচ্ছে না, সবসময় যেন কারো অধীনে কারো গাইডেন্সে সে থাকছে চলছে। কথাটা তো এই, তার জন্য তো অধিকার হরণের কোনো কথা আসেনি। জাতির বিচার শাস্ত্র ঠিক করেননি, ভগবানের সেবার অধিকার সাধন ভজনের সমান অধিকার শাস্ত্রে সব জায়গায় স্বীকৃত হয়েছে সর্বত্র। এই ভাগবত গ্রন্থ রয়েছে, এর ভিতরেও দেখা যাচ্ছে সুখদেব গোস্বামী তিনি ঋষিকে স্তব করেছেন, তার ভিতরেও তিনি বলছেন একটি শ্লোকের মধ্যে, কিরাত গুণান্ধ পুলিন্দ পুকসা অভীর শুম্ভা যবনা খসাদয় জিন্নি চ পাপা যদুপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্মৈ প্রভ বিষ্ণবে নম। যাকে সাধারণ মানুষ ঘৃণা করে, অবজ্ঞা করে, অবহেলা করে, পাহাড়ি জাতি পাপ জাতি বলে ঘৃণা করে, হে ভগবান তোমার নাম গ্রহণ করে তোমার সাধন ভজন করে তারা সমান অধিকার প্রাপ্ত। হে ভগবান তোমায় আমি প্রণাম জানাই, সুখদেব গোস্বামী প্রণাম করছেন। তো ভগবান কোথায় কার অধিকার হরণ করেছেন তো দেখা যায় না তো কোথাও। কোন জায়গায় শাস্ত্রে লেখা আছে স্ত্রী শূদ্র দ্বিজবন্ধনা ত্রয়ীনা স্মৃতি গোচরা? কোন জায়গায় স্মৃতি শাস্ত্রে লেখা আছে, কিন্তু বিচার করতে হবে সেখানে। যদি স্ত্রীগণকে যদি অধিকার না দেওয়া হয়েছে, সাধারণই তাদের কথা বললেন ওখানে, কিন্তু বিশেষ অধিকার প্রাপ্ত বহু স্ত্রী তো আছেন, যদি সে অধিকার ঋষিগণ যদি স্বীকার না করতেন, স্বয়ং ভগবান যদি স্বীকার না করতেন, তাহলে আমাদের দেশে গার্গী মৈত্রীর সৃষ্টি হতো কি? কাত্যায়নী গার্গী মৈত্রী ইত্যাদি এদের সৃষ্টি হতো কি? এদের জন্ম হতো কি? তারা তো বৈদিক বিদুষী মহিলা, বেদ পারঙ্গতা, বেদের বিচার করেছেন ঋষিগণের সঙ্গে সমানে বসে, তর্ক বিতর্ক হয়েছে গার্গীর সঙ্গে যজ্ঞবল্ক ঋষির সঙ্গে, কথোপকথন হচ্ছে। এক জায়গায় বলছেন সেখানে যজ্ঞবল্ক ঋষি, এ তথা সরঙ্গ বিদিত্ত আসমাত লোকাত প্রীতি সাহেব ব্রাহ্মণা, শোনো গার্গি, অক্ষর পরব্রহ্ম ভগবানকে জেনে যারা এই জগৎ থেকে চলে যেতে পারছেন তারাই হলেন ব্রাহ্মণ, তারাই হলেন উদার নৈতিক মনোভাবাপন্ন ব্যক্তি। এ তদক্ষরণ গার্গি অভিজিত আসমাত লোকাত প্রীতি সাহেব কৃপণা সাহেব শূদ্র, অক্ষর পরব্রহ্ম ভগবানকে না জেনে যারা এই জগৎ থেকে চলে যাচ্ছেন, কেবল এলেন আর গেলেন, আত্মকল্যাণ চিন্তা করলেন না, খেয়ে থেকে পড়ে মরে গেলেন, তারা হলেন অব্রাহ্মণ বা শূদ্র, আত্মকল্যাণ চিন্তা করতে পারলেন না তারা। এইভাবে তো ঋষিগণের সঙ্গে বিচার করেছেন গার্গী মৈত্রী ইত্যাদি। সুতরাং ঋষিগণ যদি অধিকার স্বীকার না করেছিলেন, স্ত্রীগণের বেদ অধ্যয়নের আলোচনার অধিকার যদি না দিয়েছিলেন, এরা কি করে বেদ অধ্যয়ন করেছিলেন? চিন্তার শূদ্র বেদ অধ্যয়ন করবে না, পূজা পার্বণ ইত্যাদি করবে না, সাধারণ ভাবে কথাগুলো শোনা যাচ্ছে সমাজে। শাস্ত্র আলোচনা করলে দেখা যায় কি ভগবান তাদের অধিকার দিয়েছেন, কিভাবে বিশ্বমন্ত্রে দীক্ষিত যে শূদ্র শূদ্র করে জাত ব্যক্তি, তিনি ভগবানের সেবা করতে পারবেন, পূজা করতে পারবেন, সবকিছু করতে পারবেন, শুধু তাই নয় সর্বরাম শিলা পূজাও করতে পারবে, সে কথা বলে দিচ্ছেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাং ছচ্ছুদ্রাণ মথা বিবা শালগ্রামে অধিকার অস্তি না চন্নেশং কদাচন, যারা বিশ্বমন্ত্রে দীক্ষিত বিজবন্ধু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ব্রাহ্মণের কোনো কিছুই আচার অনুষ্ঠান কিছুই করেন না। ব্রাহ্মণের কর্ত কি কি তিলকং যজ্ঞ সূত্রং চ ত্রিশূলা বিশ্বভূষণম গায়ত্রাদি জপ নিত্যম এতদ ব্রাহ্মণ লক্ষণম, কিছুই করেন না তিনি। বহু ব্রাহ্মণ পৈতা ছুট ফেলে দিয়েছেন, কি হবে ওটা সুতো রেখে কি হবে একটা। ব্রহ্মসূত্র যজ্ঞ সূত্র সাধারণ সুতো নয়, ওটা আমরা যে জাল তৈরি করি সেই জাল তৈরি করার সেই পাকানো সুতো নয়, যজ্ঞ সূত্র নাম। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন বহু ব্যক্তি, ফেলে দিচ্ছেন ওরা, দরকার নেই ওগুলা। বললে মানলে ভগবান, না মানলে আর কি, আমার মানামানির পরে কি ভগবানের ভগবত্ব নির্ভর করবে? প্রশ্ন রয়েছে শাস্ত্রে, আমি ভগবানকে যা মনে করবো তাই কি তিনি, না ভগবান অ্যাজ ইট ইজ যা সেটা যদি আমি মেনে নেই তাহলে আমার কল্যাণ? শাস্ত্র তো এটা বুঝিয়েছেন, শাস্ত্রে নাম মহিমার কথা বলা আছে, নাম জপের কথা বলা আছে। এই নাম জপ করা সব সম্প্রদায় আছে, ক্রিশ্চিয়ানিটিতেও আছে, মুসলিম ধর্মেতেও আছে, সনাতন হিন্দু ধর্মেতেও আছে, অন্যান্য ধর্মেতেও আছে, সবাই নাম জপ করেন। কেউ ক্রাইস্ট ক্রাইস্ট কোক বলছেন, কেউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছেন, নাম জপের ব্যবস্থা আছে। কিন্তু কোন নাস্তিক নাম জপের বিরোধী ব্যক্তি, সে কখনো কোনো লাইন একটা বলে গেছে, সেই লাইনটা আমরা সবাই মিলে লুফিয়ে নিলাম, কি মালা জপে শালা কর জপে ভাই যো মন মন জপে উসকো বলিহারি যায়। কথাটা কিরকম হলো, যিনি মালা জপেন মালা জপ করেন তিনি হলেন সম্পর্কে গালাগালির পাত্র, শালা মানে তো গালাগালির পাত্র। কর জপে ভাই, যিনি কর জপ করছেন তাকে ভাই বলে সম্বোধন করা হলো, সম্মান দেওয়া হলো। যে মন মন জপে উসকো বলি হারি যায়, আর যিনি মনে মনে জপ করেন তার শতমুখে প্রশংসা করা হলো। চিন্তা করলাম না তো এটার লাইনটা কার, কে বলেছেন এই কথা, কার ভার্সন এটা? যিনি বলেছেন তিনি হলেন এক নাস্তিক ব্যক্তি, নিরাকারবাদী নির্বিশেষবাদী নাস্তিক, তার পক্ষে এটা তো বলা স্বাভাবিক। আমরা কি এই কথাটা লুকিয়ে নেব? আমাদের সাধারণের পক্ষে কি এই কথাটাকে মেনে নেওয়া চলবে, না বিচার নিরীক্ষা করে নেবো এটা, এই কথার ভিতরে কতটা সত্যতা আছে? ভগবান নিরাকার, ভগবান যদি নিরাকার মুসলিম ধর্মেতে, তাহলে আবার আকারের কথা কেন এসেছে? সুফি মতে বলা হচ্ছে ভগবানের আকার আছে, খোদা তাআলার আকার আছে, তার নাম আছে, রূপ আছে, গুণ আছে, লীলা আছে, সেই আল্লাহর পয়গম্বর সাহেব সেই আল্লাহরই উপাসনা করেন, এবং খোদার ইবাদত আছে। আমরা যাকে বলছি আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে যাকে বলা হয়েছে স্বর্গ, সনাতন হিন্দু শাস্ত্রে যাকে বলা হয়েছে বৈকুণ্ঠ, ওখানে ওটা স্বীকার করা হয়েছে। আলম মিশাল বলে জায়গার কথা বলা হয়েছে, আলম মিশাল মানে বৈকুণ্ঠ। খোদার নিত্যমূর্তি দর্শন করেন পয়গম্বর সাহেব, লেখা আছে। তাহলে নিরাকার শব্দের কি অর্থ করি? দেখাতে যাচ্ছে তাহলে তো খোদার আকার রয়েছে, ঈশ্বরের আকার আছে, ভগবানের আকার আছে, এইটি স্বীকৃত সত্য। নিরাকারটা হলো তর্কের খাতিরে, সেইটাই বুঝিয়েছেন সেই ভগবানের আকার আছে। বহু ব্যক্তি বলছেন আমাদের বেদের মধ্যে কোনো আকার টাকারের কোনো কথা নেই, তারা বেদ পড়েননি, বেদ আলোচনা করেননি। আপনারা যদি ঋগ্বেদ পড়ে থাকেন দেখবেন তার ভিতরে আকারের কথা রয়েছে, উপাসনার কথা রয়েছে। নিরাকারের কি উপাসনা হবে? নিরাকারের কি ধ্যান ধারণা হবে? আকারেরই তো উপাসনা হয়। বৈদিক মন্ত্রের মধ্যে রয়েছে ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরয়া, দিব্য সুরীগণ নিত্য সেই আকার দর্শন করছেন, সেই প্রেমময় ভগবানের হাত পা চোখ কান নাক মুখ সব আছে। ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরয়া দিবি বচক্ষুরাততম তদ বিপ্রাস বিপন্ন বৌজাগ্রীবাংশ সমিংদতে বিষ্ণুর যত পরমম পদম, তারই শ্রীচরণে শ্রীপাদ পদ্মে ভক্ত পুষ্পাঞ্জলি প্রদান করছেন, তার শ্রীচরণ আছে। সেই শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করা হচ্ছে। একজন কবি, যদিও তিনি ব্রহ্মবাদী কবি, তিনিও বলছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আপনারা সবাই পড়েছেন। তাহলে ভগবানের শ্রীচরণ আছে, সেই শ্রীচরণে ধুলি থাকে, কবির সেটা জানা আছে, তাই সেই ভগবানের শ্রীচরণের ধুলায় ধূসরিত হতে চাইছেন কবি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে কে বলছেন ভগবানের আকার নাই? ভগবানের তো আকার রয়েছে দেখা যাচ্ছে, উপনিষদের এই কথার মীমাংসা করেছেন, এই আকার সাকার এবং নিরাকার এ দুটোর মীমাংসা করেছেন। নিরাকার মানে ভগবানের প্রাকৃত কোনো আকার নাই, এটা বোঝানো হয়েছে, পরন্তু তিনি অপ্রাকৃত আকারবান সেটা বোঝানো হয়েছে। অপানি পাদ জবনগ্রহীতা পশ্চাত্ত চক্ষু সশ্রেয়ত্ব কর্ণ সবেত্রি বেদ্যং ন চতুঃশাস্তি বেত্তা তমাহুরগ্রং পুরুষং মহান্তম। আমি সেই মহান পুরুষ পরম পুরুষ ভগবানকে প্রণাম করি যিনি ইন্দ্রিয়বান, তার সব ইন্দ্রিয় আছে, সব আকার, সবকিছু, হাত পা চোখ কান নাক মুখ সব আছে। অপানি পাদ, তার সাধারণ হাত নাই, সাধারণ পা নাই, কিন্তু তিনি ভক্তের উপহারিত দ্রব্য তিনি গ্রহণ করেন। গিরিরাজ গোবর্ধনের পূজা হচ্ছিল, ভগবান এক মূর্তিতে এখানে পূজা শিক্ষা দিচ্ছেন, আর এক মূর্তিতে তিনি ভক্তের উপহারিত দ্রব্য গ্রহণ করছেন, হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছেন। হাত না থাকলে তিনি নিচ্ছেন কি করে? ভগবানের পাও আছে, সেই পা আছে বলে তিনি 2000 মাইল রাস্তা হেঁটে গিয়ে সাক্ষী দিয়েছিলেন, যার নাম সাক্ষী গোপাল। পায়ে হেঁটে গিয়েছিলেন তিনি, পদভাঞ্চলন প্রতিমা স্বরূপ ব্রহ্মণ্য দেব ইহি শতাহ গম্যম, 100 দিন যে রাস্তা হেঁটে পার হওয়া যায় সেই পথ হেঁটেছেন ভগবান কৃষ্ণ, পায়ে হেঁটে গিয়ে সেখানে সাক্ষী দিয়েছেন। এই মূর্তি এই শ্রীপদকে সাক্ষী দিতে হবে, আচ্ছা তাই হোক, তাই হবে, তাই হলো, তিনি সাক্ষী দিলেন। ভক্তের সঙ্গে ভগবানের অন্তরের মিল রয়েছে, অন্তরের টান রয়েছে, ভক্ত গেছেন ভগবানকে দর্শন করতে, ক্ষীর ভোগ লেগেছে ক্ষীর চোরা গোপীনাথে, ওখানে এইরকম কিরকম ক্ষীর যদি একটু ভগবানের সেবায় নিযুক্ত করার নামই হলো ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি শব্দের ব্যাখ্যা দিয়েছেন ঠিক এইভাবে। তো সেই ভগবান নিরাকার কিরকম? প্রাকৃত আকার বর্জিত দিল, কিন্তু অপ্রাকৃত আকারবান, নির্গুণ, প্রাকৃত গুণ তার নেই, অপ্রাকৃত গুণ বিশিষ্ট সেই ভগবান, নিঃশক্তি, তার কোন শক্তি শক্তি নেই, সর্বশক্তিমান সেই ভগবান, যিনি সর্বশক্তিমান, অমনিপটেন্ট লর্ড, তাকে বলা হচ্ছে নিঃশক্তি সাইফার, একই কথা। তার শক্তিতে শক্তিমান হয়েই দেব দেবীরা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা জানেন দেবাসুর সংগ্রামে বারবার করে অসুরগণের নিকট দেবতাগণ পরাজিত হতে লাগলেন, ভগবানের বিশেষ কৃপায় তারা জয়লাভ করলেন, কিন্তু দেবতাগণ স্বর্গরাজ্যে ফিরে গিয়ে সবাই যে যার মতো অহংকার প্রকাশ করতে লাগলেন। ইন্দ্রদেব বলছেন আমি না থাকলে কি হতো, যুদ্ধে জয়লাভ হতো? বায়ু বরুণ সবাই ওই একই কথা, আমি না থাকলে কি যুদ্ধে জয়লাভ হতো? দেবতাগণের মিটিং হচ্ছিল, পিপাসা পেয়েছে সেই সময়ে অগ্নিদেবের, তিনি জল খেতে এসেছেন, এসে নজরে পড়ল এক যক্ষ পুরুষ বসে আছেন, ইন্দ্রের অমরাবতী নন্দন কাননে বসে আছেন, ডাকলেন শোনো শোনো কে তুমি? আমি অগ্নিদেব, তুমি কি করতে পারো, তোমার কি বাহাদুরি আছে? আমি আছি বলেই তো সব, আগুন না থাকলে কোনো চলে সংসারে, খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু, আর আমি যথভাগ্নি রূপে পচাম মান্না চতুর্বিধাম, আমি না থাকলে দুনিয়া বাঁচবে না, আর আমি যদি ভীষণ আঘাত ধারণ করি সব শেষ পুড়িয়ে ছাড়কার করে দেব। বটে একটি ঘাস ছেড়লেন, একটি প্রেরণা ছেড়ে বললেন এটাকে পড়াও দেখি, শত চেষ্টা করেও তিনি পড়াতে পারলেন না। ফিরে গেছেন, তারপরে গেছেন ভরুন দেব। আমার কি
বিভিন্ন রকমের জন্তু জানোয়ার ইয়ে ওর সব সেগুলো তো ছেলে কার দিদি থেকে দায়িত্ব হয়েছে, আর হরিদি থেকে দেবতা হয়েছে, সবই তো ওইখান থেকে এসেছে। সাপকে অনেকে দেখালেন, শাস্ত্রে লেখা আছে সাপ হলো ব্রাহ্মণ, সাপ কখন হলো ব্রাহ্মণ, সাপকে যদি মারা যায় তাহলে ব্রহ্মা বলবেন, ব্রহ্মা বলতে সাপ হয়, কি করবেন আপনারা, লেখা তো আছে। এখানে বলছেন আগেকার দিনে ব্যাস পূজার নিমন্ত্রণ চিঠিতে একটা সম্বোধন লেখা থাকত, এখন একটু পাল্টে গেছে। ঋষি কুল শ্রমণ সন্ধ্যার ছিল, আর এখন লেখা হয় কি শেষকুল শ্রমণ সন্ধ্যার বেদান্ত গীতা স্মৃতি, দুটো জিনিস লেখা হয় অনেক তফা। ওই একটা ভাগত পরম্পরাক্রমের বিচার, আর একটা হলো কি বর্ণাশ্রমকে কেন্দ্র করে একটা সম্বোধন লেখা হয় পাঠ চুটি টাকার পাঠ, যেমন আমরা সাধারণভাবে দেখি সৈচারণ কমিটির ইত্যাদি শুধু আপনারা মিলিয়ে নেবেন। আমার ব্যাখ্যা আছে সুন্দর, ভাগবত পরম্পরা মানে কি যারা সনাতন ধর্মের ভাগবতীয় বিচার নিয়ে যারা চলেছেন সেইটাই যারা পালন করেছেন, এবং তাতে কালদিন ব্যক্তিগণকে যে শিক্ষা দিয়েছেন এটাই হলো ভাগবত পরম্পরা। আমি উত্তরটা ওই রকমই দিয়েছিলাম, পরে পেয়ে গেলাম এসব বিচার। দুইবার বিষয় উদাহরণ দিয়েছেন সৈনকাদী ঋষিগণ, তারা প্রশ্ন করছেন সুত গোস্বামীকে, সুত গোস্বামীকে কোন করে এসেছেন তিনি অবরকুলে, কিন্তু ঋষিগণের সকলেরই একই রকমের বিচার নয়। ওর কাছে ভাগবত ধর্ম শুনবেন, ওর কাছে প্রশ্ন করে বসেছেন, দারুণ কলিকাল আসছে বাপর যুগের শেষ, এই কলিতে আমরা আমাদের সাধন ভজন কি করে রক্ষা করব, সৈন্যকাদি ঋষিগণ প্রশ্ন করেছেন। আর কার কাছে প্রশ্ন করছেন, সুতগোস্বামীকে। আমরা ব্রাহ্মণ সরকারি কি শুনব, তা নয়। তাকে বলছেন হে আমার হে ইস্পা, এসব বলে সম্বোধন করেছেন ঋষিগণ, আপনি সনাতন ধর্মতত্ত্ব সম্বন্ধে প্রামাণিকজন, আপনি দয়া করে বলুন এই যে দারুণ কলিকার আসছে এই কলিকার থেকে আমরা কি করে রেহাই পাবো, আমাদের সাধন ভজন কি করে রক্ষা করবো আমরা, তারপর যুগের লোক কলিতে আসছেন তাদের প্রশ্ন। তিনি বললেন আমাকে যে প্রশ্ন করেছেন এ সম্বন্ধে আমি কি জানি, কিচ্ছু জানি না, তবে আমার গুরুদেবের কাছে শুনেছি, আমি সেইটা আপনাদের কাছে আলোচনা করি, কারণ আপনাদের উত্তর হয়ে যাবে। সুখদেব গোস্বামী বলেছেন তার বলতে কি প্রশ্নটা ওই রকম হয়েছে পরীক্ষিত সভাতেও, ওই একই প্রশ্ন, উত্তরটা হচ্ছে করে দর্শনী দিয়ে রাজন প্রস্তিক ছে কো মহানুভা কীর্তনাদি বকৃষ্ণ মুক্ত সঙ্গ প্রাণ ব্রজে। করি সর্বদোষাকর, অশেষ দোষের খনি, কিন্তু এ হলেও একটা সহর্ষা আছে, কীর্তনাদি বা কৃষ্ণের মুক্ত সঙ্গ প্রাণ ব্রজে। কৃষ্ণ নাম কীর্তনের তারা করে জীব উদ্ধার লাভ করতেন। এই তো সহর্ষ দেওয়া আছে, আপনারা কেন চিন্তা ভাবনা করছেন, আপনারা কেন উদ্বিগ্ন হচ্ছেন? উত্তরটা দিয়ে দিলেন সুখদেব গোস্বামী পরীক্ষিত সভায়, ওই উত্তরই দিয়েছেন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা এখানে এরাও করছেন, আমরা আমাদের সাধন ভোজন রক্ষা করব কি করে, সর্বদোষাকর করি? তখন বললেন এটা ধন্য করি, যে করি আসছে এই করি না বলে ধন্য করি, ধন্য করি, করি এবার ধন্য বলে এটা স্পেশাল করি। স্পেশালিটি আছে, আছে স্পেশালিটি, ওই দেখাচ্ছেন এই করিকালে কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা করি জীব উদ্ধার লাভ করি। ব্যাপার তো সত্তর ক্রেতা দাপর করি, এই চারটাকে যদি একটা ইউনিট করা যায় সেইরকম তাহলে কতটা ইউনিটে তার দিন হচ্ছে আর রাত হচ্ছে, সেইরকম তাহলে শত বর্ষ ব্রহ্মায়ু ব্রহ্মার বিচারের কথা। চোদ্দ জন চোদ্দ মন্যন্তর ব্রহ্মার দিবস ভিতর, ভয়ঙ্কর ব্যাপার তো। এক মনু তিনি গেছেন ব্রহ্মার কাছে তার মেয়ের বিয়ে নিয়ে, তার মেয়ের বর পাওয়া যাচ্ছিল না, তিনি মেয়েকে নিয়েই গেছেন ব্রহ্মার কাছে। যখন হাজির হয়েছেন তখন দেখেন নাম কীর্তন হয়েছে, ব্রহ্মাজির সবাই নাম কীর্তন চলছে, নাম কীর্তন শেষ হয়ে গেল, সব শ্রোতা দেবতারা সব সরে গেলেন চলে গেলেন, রাজা বসে আছেন তার কন্যাকে নিয়ে। ব্রহ্মাজি জিজ্ঞাসা করছেন, সব তো চলে গেল সবাই, তুই বসে আছো কেন? তোর কি করবো, আমি কন্যা দায়গ্রস্ত, কন্যা দায়গ্রস্ত বলে হ্যাঁ কতক্ষণ বসে আছো, তা তো আমি বলতে পারবো না। ব্রহ্মাজি বললেন অর্ধমুহূর্ত কাল এখানে নাম কীর্তন হয়েছে, আর এর মধ্যে তুমি যে মেয়েকে নিয়ে এসেছো বর খুঁজবার জন্যে কত সময় গেল জানো? না, কিন্তু সত্যযুগে এসছো, সত্যযুগ চলে গেছে, যুগ চলে গেছে, তারপর যুগের শেষ বলেন কি বলে হ্যাঁ, এই অর্ধ মুহূর্ত পাড়াতে তিন যুগ পার হয়ে গেছে, তাহলে আমি কি করবো? আও ছোট দ্বারস্থ বলেন ব্রহ্মাজি কিছুক্ষণ বলে হ্যাঁ পাওয়া গেছে, বল পাওয়া গেছে, তুমি ওখানে যাও, ওখানে গেলে ব্যবস্থা হয়ে যাবে। কোথায় যেতে বললেন? কুসস্থলিতে যেতে বলেছেন। কুসস্থলী কোথায়? দ্বারকা, বর্তমান দ্বারকাকে বলে কুসস্থলী, লব কুশের স্থান তাদের রাজত্ব, লবের স্থান হল লোহকোট লাহোর, আর কুশের রাজত্ব হল কুসস্থলী, কুসস্থলী হল দ্বারকা। গিয়ে সেখানে যাও ব্যবস্থা হয়ে যাচ্ছে। কুসস্থলী যা তব ভূপরণ্যেন পুরী পুরাণু দমরাবতী সদারকা তত্র চাষী সকেশ বংশ বল দেব না, এর ঘর হচ্ছে বনরে, আগে থেকে ঠিক হয়ে আছে, যাও। মেয়েটা হলো সত্য যুগের মেয়ে, কত লম্বা, একুশাত লম্বা, আর ঘরটা হলো তো নাফর যুগের, মিল হবে। কিন্তু বনরে সাইজ ঠিক করে নেবে। রেবতী যার নাম, যার নাম রেবতী, তার সবকিছু নিয়ে তিনি তো একা নন, সকলের সব ব্যবস্থা এই পৃথিবীতে সবসময় হয়ে আছে। অজ্ঞ মূর্খ আমরা, আর বাচিন কিছু বুঝি না, সব ব্যবস্থাই তিনি করেন, তিনি করে রাখেন। তাহলে কেন চিন্তা করবো না আমাদের, আমরা কেন বৃথা চিন্তা করি? বৈষ্ণবরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, একটা শ্লোক আছে, নাই বললাম বা শ্লোকটা, কোন বৈষ্ণবরা আবার সে অধিকার বিচার বলছেন, কনিষ্ঠ আধিকারী বৈষ্ণব তারা আপনারা গ্রহাচ্ছাদের জন্য চিন্তা করে বৃথা। ব্যাখ্যার ক্ষেত্রে বৈষ্ণবটা কোন বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব মানে কনিষ্ঠ কনিষ্ঠ ব্যাখ্যা দেওয়া আছে, যার সব সময়ের জন্য ভুল বুঝে বুঝি আছে, যে সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত, আমার কেউ নাই, আমাকে কে দেখবে, কে খাওয়াবে, কে পড়াবে, কে আমায় যত্ন করবে, এইসব চিন্তা নিয়ে ব্যস্ত, এরাই হলো কনিষ্ঠ ভক্ত। যার মধ্যে বহু দুষ্টুরে ভরা আছে, তিনি নির্লেখ করতে পারেননি, যিনি অকিঞ্চন হতে পারেননি, যিনি নিষ্কিঞ্চন হতে পারেননি, তাদের মধ্যে ওইসব চিন্তাগুলো আছে। তা পরিভোজন করতে এসে কি ওগুলো দরকার চিন্তা করা আমাদের? ওটাই না, পরিভোজন করতে এসেছি, আমাদের পোর্টফোলিওটা কিরকম হবে, বিকৃত পশুর মতো, যখন যার কাছে থাকবে সেইটা ঠিক আছে, এলে কাছে তাকে থাকতে হবে। ভোজন ক্ষেত্র সাধন ক্ষেত্র তো এইটা, ওটা আমরা বুঝছি না কেন, সেখানে মালিক পরবকে শোকজ করলে হবে, কখনো হবে না, শোকজের কথাই নয়, শোকজ করবেন মালিক উপরওয়ালা, যেমন সর্বোপরি গার্জিয়ান ভগবান করবেন, তেমনই গুরু বৈষ্ণব করবেন। সেখানে আমরা উল্টো চিন্তা করতে যাই কেন, দেখো আমাদের দোষ, আমাদের গুণ নয়, দোষ। কিন্তু শাস্ত্র আমাদের শিখাচ্ছেন দোষে গুণে মানুষ, কোনটাকেই সংগ্রহ করতে হবে, শিকার করতে হবে, দোষটা নিয়ে আলোচনা করবো না আমি। যদি দোষটা নিয়ে আলোচনা করতে যাই তাহলে আবার অধিকার বিচার উঠে যায়, আমার কি সেই অধিকার আছে, আমি কি সেই অধিকার পেয়েছি, এই কথাও তো আসবে। শাস্ত্রের সব জায়গায় বলছেন লোকে যতটুকু ভালো আছে সেই ভালোটুকু নিয়ে আলোচনা করো, এবং সেই সদ্ভাব আমার মধ্যে আছে কিনা এটা চিন্তা করো, তাহলে আমাদের কল্যাণের কথা। দোষগুণ নিয়েই মানুষ সব জিনিসটাকে আমাদের বুঝতে হবে, পাশাপাশি রেখে আমরা কেন উল্টো পাল্টা করতে যাই, স্বভাব কর মানে নন ইন্ডেক ন প্রশংসে, এই তো শাস্ত্রের কথা। অপরের এই জিনিস সমালোচনা করতে যেও না, তুমি মুশকিলে পড়ে যাবে, ওর মধ্যে তুমি ইনভলভ হয়ে যাবে, সেই জন্য নিষেধ করছেন। আমাদের একবারে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ওয়ান অ্যান্ড অল সকলের কল্যাণের জন্য আপনি কোন ভাবে তাকে সে ভাবটা নেওয়ার দরকার আছে। অপরের প্রশংসা করলে যদি আমি বেঁচে যাই সেটা খারাপ কথা না, ভালো কথা, ওই ভজনের সহায়ক বলছেন এটা, দৈন্য দয়া পুণ্যমান প্রতিষ্ঠা বর্জন চারিগুণী গুণী হয়ে কর কীর্তন, কিন্তু কীর্তন করবার বলা ওটা কেন, কিন্তু এখানে ওটা আছে এইভাবে থাকলে আমি বেঁচে যাব আমার যদি জন্য থাকে, আমার যদি সকলের প্রতি একটা স্নেহ প্রতি থাকে অসুবিধা নেই। আর সমালোচনা করতে গিয়ে যত রকমের মানুষের অশান্তি এসে যাবে, কঠিন স্থান সব এসে যাবে, কেন আমি ওর ভিতরে প্রবেশ করবো, এইসব শিক্ষাগুলো দেওয়া আছে। সবগুলো আমাদের চিন্তা করতে হবে, সংসারে চলার পথে সাধন ভজন ক্ষেত্রে চলতে হবে। হরে কৃষ্ণ উড়ি উদাহরণ আছে, আমাদের ওগুলোকে অস্বীকার করতে হবে না। আমি যদি নিজের গাড়ি সব দোষগুলো চাপিয়ে নিয়ে যদি চলতে পারি তাহলে আমার মঙ্গল, আর যখনই আমি অন্যকে দোষারোপ করতে যাব আমি ওর মধ্যে জড়িয়ে পড়বো, ইনভলভ হয়ে যাব। এসব কথাগুলো তো স্বাস্থ্যই বোঝানো আছে, আমাদের সেই অনুসারে চলতে হবে। আমরা তো জানি না কিভাবে চলতে হবে, স্বাস্থ্য তো বোঝানো আছে সুন্দরভাবে, তার ব্যাখ্যা দেয় ভালো তো বহু আছেন বসে, আমাদের পূর্ব পূর্ব পূর্ববর্গ বসে আছে ক্ষেত্রে, যেখানেই বুঝতে ভুল হচ্ছে সেখানে সব ব্যাখ্যা দেওয়া আছে, আমাদের তো সেই অনুসারেই চলতে হবে। এটাই আমাদের সাধন ভজন পথ, মাথা ঠান্ডা করে চলতে হবে। যতদিন সাধনের মধ্যে থাকবো আমরা ততদিন তো স্বাস্থ্যের কথা সবই আমাদের জন্যই লেখা হয়েছে, ভজনের ক্ষেত্রে লাগবে না ওটা, কেন তখন তো পাস করে গেছে, সে আর তোমার ভুল করবে না, ভুল রাস্তায় চলবে না, ঠিক রাস্তায় চলবে। যখন তত্ত্বদর্শী তিনি তখন তিনি আর ভুল করবেন না, এ কথা বলা আছে। সারা জীবন থাক আর কি কথা।